আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। গ্রহ নক্ষত্র নিয়ে অনেকের কৌতূহল রয়েছে বা থাকে। ছোটকালে আমরা এ নিয়ে তেমন ভাবি না, শুধু গল্প শুনি। আজ আমরা এমন একজনকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, যিনি সেই ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল নবচারীদের সাথে কথা বলার। নিজস্ব উদ্ভাবিত বেতার যন্ত্র দিয়ে তিনি কথা বলেছেন নাসার নবচারীদের সাথে। পেশায় একজন প্রকৌশলী বেলায়েত রবিন, তবে প্রকৌশলী হওয়ার আগেই তার আবিষ্কার করা বেতার যন্ত্র দিয়ে কথা বলেছেন নবচারীদের সাথে। সম্ভবত তিনি বাংলাদেশের সে সময়ে প্রথম যিনি অ্যামেচার বেতার তরঙ্গ দিয়ে নবচারীদের সাথে কথা বলেছেন। অস্ট্রেলিয়া প্রবাসী হওয়ার পরও তিনি এখনও তার সেই ছোটবেলার নেশা লালন করছেন। আশা করছেন তিনি আবারও কোনো নবযানের নবচারীর সাথে যোগাযোগ করতে পারবেন। বেলায়েত রবিন, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
আপনি আমাদের বলবেন কিভাবে আপনি নবযানের সেই নবচারীর সাথে কথা বলেছিলেন?
জি অবশ্যই, আমাকে একটু পেছনের দিকে যেতে হবে এই ঘটনাটা বলার জন্য। তো আসলে আমি ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স, সার্কিট, রেডিও, টেকনোলজি এগুলোর প্রতি খুবই আগ্রহী ছিলাম। যখন আমি স্কুলে পড়ি, বিভিন্ন বিজ্ঞান মেলা হতো, আমি প্রতিটা বিজ্ঞান মেলাতে চেষ্টা করতাম নিজের উদ্ভাবিত কোনো নতুন যন্ত্র নিয়ে যেতে। আস্তে আস্তে আমার আগ্রহটা এই বেতার যন্ত্র বা রেডিও ট্রান্সমিটারের উপরে এসে পড়ে, এবং তখন আমি যখন ক্লাস 6-7-8 পড়ি, আমি প্রথমে নিজের হাতে ছোট FM ট্রান্সমিটার বলে আর কি, ছোট অল্প পাওয়ারের বেতার যন্ত্র আমি নিজে তৈরি করি এবং সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি। বিভিন্ন রকম অ্যান্টেনা ডিজাইন করি যাতে করে বেতারের তরঙ্গ সিগন্যালটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। এগুলো করার সময় হঠাৎ একদিন আমার কিছু সিনিয়র ভাইয়েরা বললো যে এই জিনিসগুলো করা ঠিক না, কারণ এগুলো আইনগত জটিলতা হতে পারে, তুমি একটু ভালো করে খবর নাও। আমার তখন মনে হলো যে আমার এত আগ্রহ, তো জটিলতার জন্য কি আমার আগ্রহ বা এক্সপেরিমেন্ট থেমে যাবে? আমি আস্তে আস্তে আরো খবর নিলাম এবং এক সময় জানতে পারলাম যে অ্যামেচার রেডিও বলে একটা জিনিস আছে। এটা আসলে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ITU বলা হয়। তারা সারা পৃথিবীতে কিছু নির্দিষ্ট বেতার তরঙ্গ বরাদ্দ করে রেখেছে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য। তো এদের কাজই হলো রেডিও তরঙ্গ নিয়ে গবেষণা করা, এই ধরনের যন্ত্রগুলো নিজের হাতে বানানো, বিভিন্ন রকমের অ্যান্টেনা ডিজাইন করা, এক্সপেরিমেন্ট করা। এটা জানার পরে আমার মনে হলো যে না, এই আমি মনে হয় ঠিক পথে আগাচ্ছি। তো তৎকালীন TNT বোর্ড আর কি, ওরা হচ্ছে বাংলাদেশে এই অ্যামেচার রেডিওর লাইসেন্সটা দেয়। এটার জন্য একটা পরীক্ষা বসতে হয়, বেশ কঠিন একটা পরীক্ষা। এর মধ্যে ইলেকট্রনিক্স জানতে হয়, আপনার মোর্স কোড, আগের দিনে যে টরে টক্কা যেটা আমরা বুঝি, একটা সিগন্যাল পাঠানো হতো, মোর্স কোড জানতে হয়। তো আমার খুব চেষ্টা এবং মানে আগ্রহের কারণে আমি দ্রুত মোর্স কোড শিখে ফেললাম এবং ওই TNT বোর্ডে পরীক্ষা দিয়ে প্রথম চেষ্টাতে আমি লাইসেন্স পেয়ে গিয়েছিলাম আর কি। অ্যামেচার রেডিওর লাইসেন্স পাওয়া মানে হলো একটা ব্যক্তিকে একটা কল সাইন বরাদ্দ করা হয়, যে কল সাইনটা আন্তর্জাতিক ভাবে একজন ইউনিক, মানে একটা কল সাইন একজন ব্যক্তিরই হবে। আমার বাংলাদেশে কল সাইন ছিল S21RB, যেটাকে যদি ফোনেটিককে বলি এটা হলো Sierra 21 রোমিও ব্রাভো। কল সাইনটা পাওয়ার পরে আমার আগ্রহ আরো বেড়ে যায় এবং আমি এই জিনিসগুলো নিয়ে আরো পড়াশোনা করতে থাকি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ওই সময় প্রথম আমার জানার সুযোগ হয় যে নাসা, আমেরিকাতে নাসার যে নবচারীরা যারা মহাশূন্যে যায়, তারা প্রত্যেকে অ্যামেচার রেডিওর লাইসেন্সধারী হয়। তো এটা জানার পরে আমার আগ্রহ এতটাই বাড়ে যে আমি মোটামুটি সংকল্পবদ্ধ হয়ে যাই যে আমি এই নবচারীদের সঙ্গে যোগাযোগ করব বাংলাদেশ থেকে। এইভাবেই আস্তে আস্তে শুরু।
তো আপনি তো নাসার নবচারীদের সাথে নবযানে কথা বলেছেন, তো আমাদেরকে সেই অভিজ্ঞতাটা একটু বলবেন কিভাবে বললেন বা কিভাবে আপনি তাদেরকে কানেক্ট করতে পারলেন?
জি অবশ্যই। তারপরে আমি যখন আরেকটু জানতে পারি যে নবচারীরা মহাশূন্যে যে স্টেশনটা আছে একে বলা হয় ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই স্পেস স্টেশনটা আসলে মহাশূন্যে কিন্তু স্থির, পৃথিবীটা ঘুরছে। তো আমরা যদি মানে অপোজিট ভাবে ভাবি যে পৃথিবীটা স্থির হয়ে আছে, তাহলে আমাদের মনে হবে অ্যাকচুয়ালি ISS টা আমাদের চারদিকে ঘুরছে মহাশূন্যে, এবং এটা এত গতিতে ঘুরে, এটার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 7.5 কিলোমিটার। এগুলো আমি আস্তে আস্তে খবর নেই যে একটা দেশের উপর দিয়ে এই ISS টা কতক্ষণ ধরে থাকতে পারে। এগুলো ক্যালকুলেশন করে দেখলাম যে বাংলাদেশের উপর দিয়ে যখন এটা পাস হয়, 3 মিনিট থেকে 4 মিনিটের মতো সময় এই ফুটপ্রিন্টটা থাকে। তারপর আমি আরেকটু চেষ্টা করি যে অ্যান্টেনা সবচেয়ে যেখানে গুরুত্বপূর্ণ জিনিস অ্যান্টেনা এবং বেতার যন্ত্রটা। তো বেতার যন্ত্র আমার বানানোই ছিল, তার সঙ্গে আমি আর কিছু কম্পোনেন্ট যোগ করে এটাকে একটু শক্তিশালী করি, আর অ্যান্টেনাটা আমি নিজে ডিজাইন করি সম্পূর্ণ। কারণ বিশেষ যে বেতার তরঙ্গগুলো অ্যামেচার রেডিওর জন্য বরাদ্দ করা, অ্যান্টেনাটা ঠিক সেই তরঙ্গ অনুযায়ী তৈরি করতে হবে। বাজার থেকে সাধারণ অ্যান্টেনা কিনে এখানে কাজ করা যাবে না। আমি সেই ক্যালকুলেশন করে অ্যান্টেনা ডিজাইন করি যেটা একদম স্পেসিফিক ওই বেতার তরঙ্গের জন্য, যাতে ভালো করে কাজ করে। তারপরে আমার পরবর্তী চ্যালেঞ্জ ছিল একটু উঁচা জায়গা, যেমন একটা টাওয়ার অথবা কোনো উঁচা বিল্ডিং এর ছাদে অ্যান্টেনাটা সেট করা। তো সৌভাগ্যক্রমে আমার এক বন্ধু থাকতো ধানমন্ডি এলাকাতে, ও রাজি হলো যে ও থাকে 18 তলায়। তো বললো যে ঠিক আছে, আমাদের বিল্ডিংটা 20 তলা, এখানে 20 তলার ছাদে অ্যান্টেনাটা লাগানো যাবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নেক্সট হচ্ছে যে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে এটা বাংলাদেশের উপর দিয়ে যায়। তো আমি সেগুলো সফটওয়্যার দিয়ে ক্যালকুলেশন করে খুঁজে বের করলাম যে কয় তারিখে সম্ভাব্য সময় বাংলাদেশের উপর দিয়ে যাবে। এভাবে ক্যালকুলেশন করে আমি দেখলাম যে একটা মাসে, এটা ছিল 2006 সাল, 2006 সালের ফেব্রুয়ারি মাস, ওই মাসটাতে মোট 3 বার এটা বাংলাদেশের উপর দিয়ে পাস করবে, 3 বার বা 4 বার খুব সম্ভবত। সেই অনুযায়ী আমি প্রতিবার আমার ইকুইপমেন্ট যন্ত্রপাতি নিয়ে আমার বন্ধুর বাসায় গিয়ে ওখান থেকে চেষ্টা করতে থাকি। প্রথমবার একটু আমি ISS এর সিগন্যালটা শুনতে পাচ্ছি, কিন্তু আমার ট্রান্সমিশন নবচারি শুনতে পাচ্ছে না। এভাবে সেকেন্ড টাইম অফ ফেইলিওর হলো। থার্ড টাইমে গিয়ে আমি সেদিনের কথাটাই বলি ভালো করে, থার্ড যেদিন যেদিন আমরা সফল হলাম আর কি, খুব সম্ভবত 18 ফেব্রুয়ারি ছিল, এবং সময়টা হচ্ছে রাত 8টার সময়, তার 1-2 মিনিট এদিক সেদিক হবে। তো আমি কল সাইন, আমার আগে বলেছি আমার কল সাইন হলো সিয়েরা টন রোমিও ব্রাভো, আর ISS এর একটা কল সাইন আছে স্পেশাল, এটা হচ্ছে NA1SS, সো নভেম্বর আলফা 1 সিয়েরা সিয়েরা। তো আমাদের কিছু একজন আরেকজনকে রেডিও হ্যাম বা অ্যামেচার রেডিও ডাকার কিছু টেকনিক আছে, যেমন আমি ডাকছিলাম যে দিস ইজ সিয়েরা টু রোমিও ব্রাভো কলিং নভেম্বর সিয়েরা 1 সিয়েরা সিয়েরা। এভাবে আমি রেডিওতে তাকে ডাকছিলাম, আমার নিজের তৈরি করা রেডিও এবং অ্যান্টেনাটাতে। কয়েকবার ডাকার পরে হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ, মানে বিস্ময়কর ভাবে নবচারীর রিপ্লাই পেলাম যে দিস ইজ নভেম্বর সিয়েরা 1 সিয়েরা সিয়েরা রিডিং ইউ লাউড এন্ড ক্লিয়ার। মানে শোনার পরে আর মনে হলো যে একটা চাঁদ হাতে পেয়েছি। আর জিনিসটা ছিল 3 মিনিটের মতো কমিউনিকেশন নবচারীর সাথে। তখনকার যে নবচারী ছিল উনি হলো কমান্ডার বিল মার্ক আর্থার, আমেরিকান অ্যাস্ট্রোনট, এবং উনি খুব ফেমাস বিকজ উনি অনেক দেশের সাথে, অনেক দেশের অ্যামেচারদের সাথে তখন এই কমিউনিকেশনটা করেছেন। উনি আমাকে 2 বার আমার কল সাইন উনি কনফার্ম করেছেন যে দিস ফ্রম বাংলাদেশ সিয়েরা টু রোমিও ব্রাভো। আমি ওনাকে অ্যাসিওর করেছি, কারণ এটা ওনাদের কাছে বিস্ময় ছিল যে বাংলাদেশের মতো দেশ থেকে অ্যামেচার রেডিও অপারেটররা স্পেসে কন্টাক্ট করবে। এটা ছিল মোটামুটি আমার ঘটনা।
কিন্তু আপনি যখন তার সাথে যোগাযোগটা স্থাপন করতে পারলেন এবং তখন আপনি যখন রিপ্লাইটা পেলেন, তখন আপনার অনুভূতিটা কি ছিল?
অনুভূতিটা আকাশ ছোঁয়ার মতো আর কি, মানে আমার একটা ড্রিম কাম ট্রু বলে না, যে আমি আমি যখন থেকে অ্যামেচার রেডিও লাইসেন্স পেয়েছি এবং নিজের হাতে ইকুইপমেন্ট বানিয়েছি, আমার একটা স্বপ্নই ছিল যে আমি স্পেসে কমিউনিকেশন করবই। কারণ আমি যতটুকু এগুলো নিয়ে পড়াশোনা করেছি, স্টাডি করেছি, জিনিসটা অত কঠিন না, মানে এটা এটা রকেট সায়েন্স না। তো যদিও মহাশূন্যের বা স্পেস শাটলের কথা বলেছি, শুনে মনে হবে যে এটা রকেট সায়েন্স, আসলে না, আকাশ ছোঁয়া একটা
অনেক সাধনার ব্যাপার। অনেকদিন সাধনা করেই আপনি নিশ্চয়ই এই পর্যায়ে পৌঁছেছেন। আচ্ছা, যদিও আপনার বর্তমান পেশা ভিন্ন, তবু আমরা জেনেছি যে এখনো আপনি সেই অ্যামেচার রেডিও লাইসেন্স নিয়ে রেখেছেন। তো আপনি কি আবারও নবচারীদের সাথে কথা বলার ইচ্ছা রাখেন এই অস্ট্রেলিয়া থেকে?
খুব ভালো প্রশ্ন। জি, আমি অস্ট্রেলিয়াতে যখন মাইগ্রেট করে চলে আসি, সে প্রথমেই এখানে আমার ইভেন আমার জব পাওয়ার আগে আমি প্রথমে এখানকার অস্ট্রেলিয়ান সিস্টেমে এক্সাম দিয়ে এখানকার অ্যামেচার রেডিও লাইসেন্স নেই। তো আমার সেই লাইসেন্স এখনো আছে, আমি রেগুলারলি এই জায়গায় সময় সুযোগ যখনই পাই অ্যামেচার রেডিও চর্চা করি, এবং অবশ্যই আমার ইচ্ছা আছে আরেকবার যদি আমি সুযোগ পাই, আমি অবশ্যই নবচারীদের সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করব অস্ট্রেলিয়া থেকে।
তো আপনার এই বেতার তরঙ্গ সম্পর্কে কিছু বলবেন কি? আমরা জানতে চাইবো এটি একটা বড় ধরনের টেকনিক্যাল জিনিস, তো আপনি এটা কিভাবে আয়ত্ত করলেন?
পুরো জিনিসটা আগ্রহের ব্যাপার। এটা যদিও অনেকটা টেকনিক্যাল, কিন্তু আমাদের তো শুরু করতে হবে কোনোখান থেকে। যেমন আমি বলেছি, আমি ছোটবেলায় ছোট ছোট সার্কিট তৈরি করতাম, ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে, রেডিও সার্কিট স্পেশালি কিভাবে কাজ করে, এগুলো যখন আমি আস্তে আস্তে শিখেছি, হাতে কলমে নিজের হাতে করেছি, বানিয়েছি। বিজ্ঞান মেলা হতো তখন অনেক বাংলাদেশে, অলমোস্ট প্রতিটা বিজ্ঞান মেলা সায়েন্স ফেয়ার আমি পার্টিসিপেট করতাম। এবং আস্তে আস্তে যখন আমি একটু বড় হলাম, ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলাম, তখন আরো জিনিসটা ফর্মাল হলো আমার জন্য। তো ট্রেডিশনাল পড়াশোনার পাশাপাশি আমি এই জিনিসগুলো এক্সট্রা সময় দিয়ে বিভিন্ন রিসোর্স, ইন্টারনেট ততটা অ্যাভেলেবেল ছিল না ওই সময়, লাইব্রেরিতে গিয়ে অনেক সময় দিয়ে এই সার্কিট গুলোর বই, তারপরে মূল থিওরি গুলো পড়াশোনা করেছি, পড়ে এভাবে আসলে আয়ত্ত করেছি। তো আমাকে অনেক সময় দিতে হয়েছে। জিনিসটা আমি বলবো না যে রকেট সায়েন্স, কিন্তু যারা আসলে খুব আগ্রহী ছোটবেলা থেকে তাদের জন্য সহজ জিনিসটা।
আমি আপনাকে আরেকটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাইবো যে আপনার এই কাজটির পেছনে অনুপ্রেরণা কার ছিল, মানে কাকে দেখে আপনি উদ্বুদ্ধ হলেন এই কাজে হাত দেওয়ার জন্য বা এই নেশায় আপনাকে ধরে বসলো?
এটার অনুপ্রেরণা আসলে কি বলবো, বাবা মার কিছুটা আগ্রহ ছিল কিন্তু ওনারা ততটা বুঝতো না। আমি আসলে তখন টিভিতে অনেক ইংলিশ সিরিয়াল হতো, বিটিভিতে সপ্তাহে একটা করে হতো, বা নাইট রাইডার এই ধরনের যে সিরিজ গুলো হতো ওগুলোতে ওয়াকি টাকি ইউজ করতো বেশিরভাগ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা। দেখা যেত যে কমিউনিকেশনটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, এইটাই আমার কাছে খুব একটা অ্যামেজিং জিনিস ছিল। আমি বলতেছি ছোটবেলার কথা, যখন তো 3-4 পড়ি বা 5 পড়ি, এই অ্যামেজিং ভাবটা থেকেই আসলে আমি আস্তে আস্তে এদিকে আসি। বলবো যে ওই টিভি সিরিয়াল, ইংলিশ সিরিয়াল গুলো, এগুলোই থেকে আমার এদিকে আগ্রহটা গ্রো করে আস্তে আস্তে।
না, আপনি যে কাজটি করেছেন এটার জন্য প্রচুর জ্ঞান দরকার, মানে আমি বলবো টেকনিক্যাল নো হাউ দরকার, কোন জিনিসটা সাথে কোন জিনিসটা গেলে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে বা তরঙ্গটা আরেকজনের কাছে পৌঁছাবে, এই জিনিসগুলো আপনি কিভাবে আয়ত্ত করলেন?
আসলে তত একটা হেল্প পাওয়া যেত না, কারণ কি জিনিসগুলোতে এক্সপার্টিজ অত ছিল না আমাদের দেশে। আমি বলবো যে আমি আসলে কষ্ট করেছি। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার একটা কম্পোনেন্ট কিনতে হবে, পার্টস, আমি হয়তো ক্লাস 7 পড়ি, আমি তো বাসায় বলতে পারি না যে আমার এটা কিনতে হবে, আমাকে কিছু টাকা দাও। তো আমার আসলে টাকা সেভ করতে হতো টিফিনের টাকা থেকে বাঁচিয়ে। তো তারপর আমি কি করতাম, আমি দেখতাম যে আমাদের কলেজে বা ইউনিভার্সিটিতে যেই টিচারটা একটু হেল্পফুল, আগ্রহী, আমি ওই স্যারদের পেছনে দৌড়াতাম, যেতাম আরো বেশি করে বোঝার জন্য যে জিনিসটা কিভাবে কাজ করে। আমি বলবো যে চেষ্টাটা এবং ঐকান্তিক ইচ্ছা, এটাই মেইন ব্যাপার ছিল। খুব একটা রিসোর্স ছিল না আমাদের সময়, ইন্টারনেট এত একটা অ্যাভেলেবল ছিল না, বাট চেষ্টা এবং আগ্রহের কারণে আসলে এটা পসিবল হয়েছে।
আপনার ভবিষ্যৎ ইচ্ছা কি?
ভবিষ্যৎ ইচ্ছা টেকনোলজি নিয়ে তো আমি সবসময়, মানে এটা আমি আমার নেশা বলা যায় আর কি, যে কোনো রেডিও টেকনোলজি বলেন বা বর্তমান দিনের ইন্টারনেট বেসড টেকনোলজি, তো আমার ইচ্ছা আসলে এগুলো কন্টিনিউ করে যাওয়া যখন এই সময় সুযোগ পাই। আর আমি সবসময় আমি চাই কমিউনিটিতে বা সোসাইটিতে, কমিউনিটির লোকজনকে হেল্প করতে। আমি যাই টেকনোলজি জানি যেটা দিয়ে আমার সময় সুযোগ যখন হয়, আমি অলওয়েজ কমিউনিটি লোকদেরকে ছোট ছোট হেল্প করার চেষ্টা করি এবং এটাই আমি কন্টিনিউ করে যাব, এটাই আমার ইচ্ছা।
বেলায়েত রবীন, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা সাধুবাদ জানাবো যে আপনি সেই ছোট কাল থেকে যে ইচ্ছাটা মনে লালন করে রেখেছিলেন সেটা, সেই স্বপ্নটা আপনার পূর্ণ হয়েছে। এবং আপনি পরিশেষে যে কথা বললেন যে আপনার এই জ্ঞানের আলোটা আপনি কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিতে চান, আরেকবার এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। SBS বাংলাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।